ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে ফেজানে ইশকে রসুল। প্রতি সপ্তাহের ন্যায় আজও আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করছি এবং সেই সাথে মাদনী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই আল্লাহ রসুলের জন্য এবং সওয়াব হাসিলের জন্য এবং ইলমে দিন শেখার নিয়তে আমরা এই প্রোগ্রামটি দেখব, যা কিছু শিখবো এর উপর আমল করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ পাক পাঠ করবে, আল্লাহ করিম তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক সেটের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ জাকির আত্তারি, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ।
তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রোগ্রামে আমরা একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকেও একটি বিষয় নেওয়া হয়েছে, সেই বিষয়টি হচ্ছে ওই ব্যক্তিকে নিয়ে, ওই সাহাবিকে নিয়ে যিনি আশ্রয়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই 10 জন জান্নাতি সাহাবির মধ্যে একজন ছিলেন। জি হ্যাঁ, তিনি অন্য কেউ নন, বরং ওনার নাম হচ্ছে হযরত তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনার ইশকে রসুল কেমন ছিল, ইনার জীবনীও শুনবো ইনশাআল্লাহ, ইনার কিছু আলোচনাও শুনবো, কিন্তু ইশকে রসুল, বিশেষ করে যেহেতু এই অনুষ্ঠান ইশকে রসুল নিয়ে হয়, তো ইনার ইশকে রসুলের দিকটা ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত, তো তার ইশকে রসুলের ধরনই তো বেমিসাল হবে না ইনশাআল্লাহ। জাকির ভাই আছেন, ইনার থেকে আমরা শুনবো। আসুন শুরুতেই কোরআনে পাকের একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে সামিল করি, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে আমরা সামনের দিকে অগ্রসর করব। জি,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم صدق الله العظيم।
হে ঈমানদারগণ, রাইনা বলো না এবং এভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন এবং প্রথম থেকেই মনোযোগ সহকারে শুনো, আর কাফিরদের জন্য বেদনাদায়ক শাস্তি অবধারিত।
আল্লাহ আল্লাহ, আমরা সূরা বাকারার আয়াতে মুবারাকা শুনেছি। আল্লাহ করিম আমাদের সবাইকে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কৃপার নজর, দয়ার নজর আমাদেরকে নসিব করুক। আসলে দয়ার নজর যদি আমরা পেতে চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জু যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে অন্তরের মধ্যে সেই ইশক ধারণ করতে হবে যে ইশক সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যে ইশক আউলিয়া কিরামের মধ্যে ছিল, যে ইশক আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে ছিল। তো আল্লাহ করিম আমাদের সবাইকে সেই ইশক ধারণ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এই অনুষ্ঠান এর মাধ্যমে যদি আপনারা প্রতিনিয়ত দেখেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের অন্তরের মধ্যে ইশক রসুলের কিছু না কিছু কতরা বা কিছু না কিছু অংশ আপনাদের হাসিল হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আছেন আমাদের সাথে জাকির ভাই, শুরু করব আজকের বিষয় নিয়ে। জি হুজুর,
মাশাআল্লাহ, অনুষ্ঠানও চমৎকার, আর হয়তো বা এমন মানুষ কম পাওয়া যাবে ইশকের রসুলের কথা শুনতে ভালো লাগে না বা বলতে ভালো লাগে না। আমি তো আমার নিজেকেই ভাগ্যবান মনে করছি, ফয়জান ইশকের রসুল প্রোগ্রামে বসতে পারা এবং নেকির দাওয়াতের উদ্দেশ্যে হাজারো মুসলমান অপেক্ষায় থাকে মাদানী চ্যানেল থেকে এমন কিছু কথা শুনবো যার মাধ্যমে ইশকের রসুল বৃদ্ধি পাবে নিজের মধ্যে। সর্বপ্রথমে কোরআনে পাক থেকে একটি আয়াতের তরজমা দর্শককে শোনাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা যে মহান ব্যক্তির আলোচনা নিয়েছেন আপনি আজকের বিষয়ে তার সম্পর্কে জানাবেন ইনশাআল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা ইশকে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ব্যাপারে আয়াতে কারিমে ইরশাদ করেছেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত এই আয়াতের মাধ্যমে। আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্রগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হওয়ার আশঙ্কা করো এবং তোমাদের পছন্দের বাসস্থান এসব বস্তু আল্লাহ ও তার রাসূল এবং আল্লাহর পথে যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট প্রিয় হয়, তবে পথ দেখো আল্লাহ তার নির্দেশ আসা পর্যন্ত এবং আল্লাহ ফাসিকদেরকে সৎ পথ প্রদান করেন না।
বেশক
আল্লাহ তাবারক তাআলা এখানে নিজের সন্তান, নিজের পুত্র, নিজের স্ত্রীগণ, নিজের সম্পদ, বাসস্থান, যা কিছু আছে আপনার প্রিয় বস্তুগুলো যাই আছে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, তার মধ্যে যদি আল্লাহ আল্লাহর রসুলকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসতে না পারো তবে পথ ঠিক করে রাখো আল্লাহর হুকুম আসা পর্যন্ত। তো এখানে ভালোবাসার কথাই আল্লাহ তাবারক ও তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথাই উল্লেখ করেছেন। এখন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন এক ব্যক্তিত্ব ছিলেন, তার জন্মের যে ডেট রয়েছে, তারিখ রয়েছে লিয়াকত ভাই, এ ব্যাপারে একটু দ্বিমত রয়েছে, কেননা তিনি 15 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। এখানে ইসলাম গ্রহণ করার যে এক ঘটনা তার কিতাবের মধ্যে পাওয়া যায় সেটাও ইশকে রসুলে পরিপূর্ণ। কিভাবে তিনি ছোটবেলা থেকে ব্যবসার কাজে শহরে গ্রামে বিভিন্ন দেশে সফর করতেন, একবার তিনি সিরিয়া নামক যে শহর রয়েছে সেখানে গেলেন ব্যবসার কাজে। সেখানে যাওয়ার পরে ওখানের এক অমুসলিমদের বিজ্ঞ লোক যে ছিল, অমুসলিমদের যারা হয় থাকে, এনাদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলো, তুমি কি ওই শহর থেকে আসছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শহরে, এই শহরের নাম নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই শহর থেকে আসছো? তখন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আমি ওই শহর থেকে আসছি। তখন ওই অমুসলিম জিজ্ঞাসা করলো, ওই শহরে একজন লোক আছে নাম মুহাম্মদ, তুমি কি তাকে চিনো? তখন তিনি অবাক হয়ে গেলেন, কি আমি তো এই লোকটার নাম আগে শুনছি শুনছি লাগে, কিন্তু এখানে তার নাম পৌঁছলো কিভাবে, এখানের মানুষ তাকে কিভাবে চিনে জানে কিভাবে? তার মধ্যে একটা জানার আগ্রহ বাড়লো, আমার শহরের লোক, আমার এলাকার লোক, কিন্তু আমি নাম শুনেছি এত গুরুত্ব দেইনি, কিন্তু এখানের লোক তার নাম আমাকে জিজ্ঞাসা করছে। সে ব্যবসার কাজ শেষ করার পরে যখন নিজ এলাকা ফিরে আসলো, এলাকায় ফিরে এসে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করছে, ঘরে ঘরে তার সেই আলোর কথা মানুষ স্মরণ করছে। তো এলাকায় এসে শুনে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অলরেডি মুসলমান হয়ে গিয়েছেন, কালেমা পাঠ করে নিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে গ্রহণ করে নিয়েছেন। তো তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন আর যার কাছে ইসলাম গ্রহণ করেছেন তার নাম আমি ওখানে শুনে আসছি, তো আমি আগে সিদ্দিকে আকবরের কাছে যাই, গিয়া দেখি সে কি বলে এই সম্পর্কে। যখন গেলেন গিয়ে বললেন, আমি শুনছি আপনি নাকি আমাদের ধর্ম পরিবর্তন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আপনি গ্রহণ করেছেন, তো আমি তার নাম ওখানে শুনে এসেছি, ওখানে শুনে এসেছি, আমাকে একটু ঘটনাটা পরিপূর্ণভাবে শোনান আপনি, এর মধ্যে রহস্য কি, কি ঘটনা ঘটেছে? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসাপূর্ণ সেই শব্দগুলো দিয়ে তাকে নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের সৌন্দর্য তাকে জানালেন, ইসলামের আলো তাকে শোনালেন। ধীরে 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 তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা জন্মাতে শুরু করলো আর ওই মুহূর্তেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। কেমন এক স্মৃতি আর কেমন এক অবস্থার মধ্যে তিনি ইসলামকে কবুল করেছেন, ব্যবসায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রশংসা, সেই কথা তিনি শুনে এরপরে এলাকায় এসেও দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা চলছে, এরপরে তিনি খুঁজে নিয়ে নিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন।
হাই হাই হাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন সাহাবী যে নবী পাক আলাইহি সাল্লাতু সাল্লামকে এরকম বেহাদ মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভালোবাসা নসিব করুক। দেখুন, এনারা তো শুরু থেকেই মুসলমান ছিলেন না, হ্যাঁ শুরু থেকে মুসলমান না থাকা সত্ত্বেও, হ্যাঁ পৈতৃকভাবে মুসলমান না হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মহব্বত করতেন? আর আমরা তো জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে আমরা আলহামদুলিল্লাহ নবী পাক আলাইহিস সালাতুসসালামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, তাহলে কেন আমরা এই ইশক ধারণ করবো না? আল্লাহ কারিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের সাথে নাত খা রমজান ভাই উপস্থিত হয়েছেন, হুজুর থেকে একটা কালাম শুনবো, এরপর ইনশাল্লাহ আমরা আরও আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করবো। জি হুজুর, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য কালাম পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ। আজ্জা বাদ
সাল্লাল্লাহু আলাইহি কায়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি يا حبيب الله قل صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله জীবনে Allahumma salli ala Sayyidina Muhammadin Allahumma salli ala Sayyidina Muhammadin Allahumma salli ala Sayyidina Muhammadin Allahumma salli ala Sayyidina صلي على سيدنا محمد سيدنا محمد في مدينة دوري جابو کے من کورے في مدينة دوري جابو کے من کورے تے بابو সবাই ছেড়ে اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد تباب حضور جابك من كوري প্রিয় মদিনা দূরে যাব কে মন করে তে বাবু দূরে যাব কে মন করে তে বাবু দূরে যাব কে মন করে যাব কে মন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد او ما جيبا দেখলো তোমায় দেখলো তোমায় আবু জাহেল দেখলো তোমায় আবু জাহেল দেখলো বনের হরিণী উম্মত হয়ে আজ আমি দেখিনি পারিনি আমি উম্মত হয়ে আজ তোমায় দেখতে পারিনি আমি পাপি হলেও তোমার পাপি হলেও তোমার আমার এসো না স্বপনে পাপি হলেও তুমি এসো আমার স্বপনে থাকবে না আর দুঃখ আকা থাকবে না আর দুঃখ প্রিয় মদিনা দোরে, যাব কে মন করে, যাব কেমন করে।
আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনা শরীফের বাদ হাজির দ্বারা নসিব, হাজির দ্বারা ধন্য করুক। আর হাজিরের অন্যতম একটি উপায়, হাজিরের অন্যতম একটি মাধ্যম হচ্ছে নবিয়ে পাক আলাইহিস সালামের মহাব্বত, ইশক অন্তরে ধারণ করা। আর এই ইশক অন্তরে ধারণ করার জন্য আমরা বিভিন্ন বুজুগানে দিন, সাহাবায়ে কেরাম এবং যারা দুনিয়াতে বড় বড় ব্যক্তিত্ব এই দুনিয়া থেকে পর্দা করেছেন, ইনাদের ইশকে, ইনাদের মহাব্বতের ধরন নিয়ে, আন্দাজ নিয়ে আমরা বয়ান করার চেষ্টা করছি, আলোচনা করার চেষ্টা করছি। এর উদ্দেশ্য একটাই, যাতে অন্তরে আমরা ইশকে মুস্তাফা, ইশকে মদিনা আমরা অন্তরের মধ্যে ধারণ করতে পারি এবং আমরা সেই মদিনার দিকে নিজের মঞ্জিলে মকসুদ এটা নির্ধারণ করতে পারি। আল্লাহ করিম আমাদের সবাইকে সেখানে যাওয়ার, প্রিয় মুস্তাফার গোলামি করার, প্রিয় মুস্তাফার দিদার পাওয়ার সে তৌফিক দান করুক। আলোচনা করছিলাম আমরা তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে, কিছু কল আছে, এরপর ইনশাআল্লাহ জাকির ভাইয়ের কাছে যাব। জি, কলগুলো শুনিয়ে দিবেন।
আমার নাম মোহাম্মদ ঈসা, আমি একটি গজল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, যদি গজলটি শুনে দেন অনেক মেহরবানি হবে।
আচ্ছা, এটা হচ্ছে কালাম, গজল হচ্ছে আল্লাহ তাআলার জন্য যদি কোনো বিশেষ করে লিখিত হয় তাহলে আমরা সেটাকে গজল বলে থাকি, হামদে বারি তালাও বলে থাকি। এমনি প্রিয় মুস্তফার শানে বা মদিনার শানে যদি আমরা লিখি তাহলে নাদ বা কালাম আমরা ইউজ করতে পারি। জি, নেক্সট কল, ইনশাআল্লাহ শোনানো হবে।
ঠিক আছে, তো বর্তমানে থেকে বলুন, নাকে নাদ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে।
আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিছুক্ষণ আগেই আমরা শুনেছি, তো হয়তো আপনি অনুষ্ঠানের সাথে আছেন, শুনিয়ে দেওয়া হয়েছে। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ রুমান ইসলাম, দামনবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নদীর কপিল আমি।
আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করা হবে। জি, জাকির ভাই, তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের উপরে ইসলাম কবুলের কারণে বা ইসলাম কবুল করার পরে যে সকল বিপদগুলো আসতো বা যে কষ্টের সম্মুখীন তারা হতেন, শুধু তাদেরকে ইশকে রসুলই কিন্তু স্থায়িত্ব দিয়েছে ইসলামের
ইসলামের মধ্যে। জি, বেশ,
যদি
তৎকালীন যুগে,
তৎকালীন যুগে যদি ইশকে রসুলের কমতি থাকতো লিয়াকত ভাই, তবে
কি হতো, এটা
কি হতো সেটা বলা যায় না। একটা ঘটনা পাওয়া যায় হাদিসে মোবারাকার মধ্যে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন ইসলাম গ্রহণ করতেন তো তারা বলেন, ইসলাম গ্রহণ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে আমাদের জীবনে আপনার মতো সমালোচিত ব্যক্তি কেউ ছিল না, অর্থাৎ আমরা আপনার মতো কাউকে দুশ্মন ভাবতাম না, এত এতটাই মানে খারাপ লাগতো আমাদের কাছে আপনার নাম শুনলেই। আর ইসলাম গ্রহণ করার পরে পুরোপুরি বিপরীত হয়ে যেত, আপনার মতো কাউকে ভালোই বাসতে পারি না এখন, পুরোটাই পরিবর্তন হয়ে যায়। ইসলাম গ্রহণ করার পূর্বে সাহাবায়ে কেরাম নিজের কলেটা নিজেরা বলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার মতো সমালোচিত ব্যক্তি আমাদের কাছে কেউ ছিল না, এত সমালোচনা করতাম আপনাকে নিয়ে, আর ইসলাম গ্রহণ করার পরে আপনার মতো কাউকে ভালোই বাসতে পারি না। যেমন তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি দেখি আমরা, ইশকে রসুল তার মধ্যে কেমন ছিল, প্রতিটা মা বাবার একটা টার্গেট থাকে সন্তানকে নিয়ে, বড় সন্তানকে কি বানাবে, মেজ সন্তানকে কি করবে, তাকে কোন পথে লেখাপড়া করাবে। তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদিও তার আম্মা জান, সে ইসলাম গ্রহণ যখন করেছেন তখন তার আম্মা জান অর্থাৎ এই ইসলামের পক্ষে ছিল না, তো তার মা টার্গেটটা ছিল সন্তানকে নিয়ে কি বানাবে, তার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার মায়ের টার্গেট ছিল বংশের মধ্যে নেতা বানাবে তাকে, যাতে করে সে পুরো বংশকে পরিচালনা করতে পারে, এরিয়াকে পরিচালনা করতে পারে, কেননা তিনি ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি একটা আগ্রহ ছিল তার, যেহেতু ব্যবসার প্রতি আগ্রহ, টাকা পয়সা অর্থ সম্পদ ভালো ছিল, তো তার মায়ের এমন একটা আবেগ ছিল সন্তানকে নেতা বানাবে, ভালো যেন পরিচালনা করতে পারে নিজের কমকে। তো এই সম্পর্কে যখন তিনি দেখলেন পনেরো বছর বয়সে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, এরপর থেকে তার উপরে অনেক অত্যাচার, অনেক অত্যাচার, এমনটা এমন অত্যাচার তার সাথে করা হয় যে তাকে ভয় দেখানো, মারধর করা, ঘরের মধ্যে বন্দি করে রাখা, খাবার না দেওয়া, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে না যেতে দেওয়া, এবং ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন ইবাদত রিয়াজতের ব্যাপারে এগুলো থেকে বারণ রাখা, আচ্ছা সম্পদ থেকে তাকে বঞ্চিত করা, আত্মীয় স্বজনের কাছে তাকে না যেতে দেওয়া, আচ্ছা তার সম্পদ যেটা সে পাবে সেখান থেকে তাকে বাধা দেওয়া, এরপরে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, আত্মীয় স্বজনের সর্বদিক থেকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টের মধ্যে কিছুদিন কাটিয়েছেন শুধু ইসলাম গ্রহণ করার পরেও। আচ্ছা ইসলাম গ্রহণ করার কারণেই এই কষ্টগুলো, কিন্তু তারপরেও এক পাও পিছে হাঁটেননি, কেন হাঁটেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে গেঁথে গিয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কে না জানে, কত কষ্ট দিয়েছেন তাকে, তারপরেও ইসলাম ত্যাগ করেননি যা তিনি পেয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবন গেলে যেতে পারে কিন্তু আমি যে সুন্দর নুরানি চেহারা একবার দেখেছি না সেই চেহারা কখনো ভুলতে পারবো না আমি। তোমরা আমাকে মারতে পারো, আমাকে শেষ করে দিতে পারো, আমার দেহ থেকে আমার রুহটা বের করে নিতে পারো, কিন্তু আমি যা দেখেছি, আমি যা শুনেছি, নিজ চোখে যা দেখলাম সেটা আমি কখনো ভুলতে পারবো না, আর ভোলার মতো নয়। এমন ইশকে রসুল তার মধ্যে ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইশকে রসুলের কথা আমি আগেই বলেছি যে বলারও সুযোগ লাগে, আর বলার মতো আল্লাহ যদি তৌফিক দেয় বলতেও পারে, আর যাদের নসিব নেই না শুনতে পারে না বলতে পারে কোনোটাই তাদের অর্জন হয় না। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর একা একা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, আর তার এই অত্যাচার জুলুমের কথা একা একা ভাবতে লাগলেন যে আমার আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের অবস্থা কেমন হয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন, আর দশ জনার মাথায় তিনি ইসলাম গ্রহণ করেছেন এমন বর্ণনায় পাওয়া যায়। তো তিনি বলেন, মনে মনে ভাবতে লাগলেন যে আমার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে, যারাই করুক সাত আট জন যারাই আমার আগে ইসলাম গ্রহণ করেছে, তাদের অবস্থা কেমন,
অবস্থা কেমন,
সে এটা ভাবতে লাগলেন আর রাস্তার মধ্যে হাঁটতেছেন। এর মধ্যে অপর দিক থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন আর বলে দিয়েছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে এখন। আর তার মাথার মধ্যে এই চিন্তাটাই ঢুকছে যে আমার আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের অবস্থাটা কি, আমার সাথে এত জুলুম, আমার উপরে এত অত্যাচার, আমার সাথে এত খারাপ ব্যবহার করা হয়, তো আমার আগে যারা সাত আটজন ইসলাম গ্রহণ করেছে যারাই করেছে তাদের সাথে কেমন ব্যবহার করা হয়, এই চিন্তাটা কিন্তু তিনি করতেছে। এই চিন্তার কারণে না জানি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইসলাম থেকে সরে যায়। তুমি আবু বকর তার সাথে গিয়ে দেখা করো রাস্তার মধ্যে, আর তাকে বলো যে আমি তোমার আগে ইসলাম গ্রহণ করেছি, আমার সাথে এমনটা হয়নি, তা যাতে করে সে সান্ত্বনা পায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে আসতে লাগলেন, পথিমধ্যে দেখা হয়ে গেল তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু মুস্কি হাসলেন। আর মুস্কি হাসার কারণ যখন তিনি জিজ্ঞাসা করলেন, বললেন হুজুর আপনার মুস্কি হাসার কারণ কি, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যে মনে মনে ভাবতেছিলেন আমার আগে অর্থাৎ আপনার আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের অবস্থা কি, তাদের সাথে কেমন জুলুম, কেমন অত্যাচার করা হয়েছে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়েছি আর ইশকে রসুল অন্তরে গেঁথে নিয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার সাথে কোনো অত্যাচার হয় না, এটা আপনি ভাবিয়েন না। তো এভাবে করে তিনি তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন, যাতে করে সে এটা ভেবে যে অত্যাচারের উপর অত্যাচার, এটা ভেবে যেন সে সরে না যায়, কষ্ট যেন না পায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য সংবাদদাতা নবী তাকে এভাবে পাঠালেন সান্ত্বনা দেওয়ার জন্য। এত অত্যাচার, এত জুলুম, এত বঞ্চিত হওয়ার পরেও ওই সকল সাহাবায়ে কেরাম তারা কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেননি, আর তারা সকল সাহাবায়ে কেরাম কিন্তু মদিনা পাকেও নেই। ইসলামের মহব্বত, ইসলামের ভালোবাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী বলা হয় জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ আছে। হ্যাঁ, কমবেশ। আর বাকিরা কোথায়? পৃথিবীর আনাচে কানাচে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, হ্যাঁ, আর রয়েছেন সেদিকে, তাদের মাজার শরীফ পাওয়া যায়। তো তারা দীন ইসলামের খেদমত করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকে রসুলকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বের হয়ে গেছে নিজে।
আসলে আসলে যখন বিভিন্ন সাহাবী যখন এই হাদিসে পাক শুনেছিলেন যে তোমাদের মধ্যে যার সামর্থ্য থাকে মদিনায় পাকে ইন্তেকাল করো বা মদিনায় পাকে মৃত্যুবরণ করো, কারণ মদিনায় পাকে মৃত্যুবরণ করার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে যায়। কিন্তু যখন নবী পাকের আরেকটি ফরমান এসে গেছে যে যাও তুমি অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও, তখন এটাও কেমন ইশকে রসুল যে আল্লাহ রাসূল সাল্লামের ফরমানের উপর লব্বাইক বলে তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন। তো আসলে এটাই হচ্ছে ইশকে রসুল, যে নবী পাকের ফরামিনের উপর অটল থাকা, নবী পাকের হাদিসে পাক যেভাবে বয়ান করেছেন, যেভাবে উম্মতের কাছে পৌঁছেছেন, পৌঁছিয়ে দিয়েছেন, যেভাবে সাহাবায়ে কেরামের কাছে উনি ইরশাদ করেছেন, সেগুলোর উপর অটল থাকা। দেখুন না, মাত্র কয়েকদিনের ইসলাম গ্রহণকারী ব্যক্তিরা সামান্য দুনিয়ার লোভ লালসায় পড়ে বা অত্যাচারের কারণে তারা নিজের ইসলামকে বিক্রি করে দেয়নি, কিন্তু আজ আমরা কি করছি, আজ বর্তমান সমাজের মধ্যে আমরা কি করছি, যে সামান্য লোভ লালসায় পড়ে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা নিজেদের ইসলামকে বিক্রি করে ফেলছি, নিজেদের ইসলামকে বিসর্জন দিয়ে ফেলছি, নিজেদের ইসলামকে আমরা ছেড়ে দিচ্ছি, ইসলামের হুকুম আহকাম থেকে আমরা দূরে চলে যাচ্ছি। তো প্রিয় ভাই, তখন যে সময় ছিল, যে কঠিন মুহূর্ত ছিল, সেই মুহূর্ত যদি আমাদের মাঝে আসতো তাহলে তো আমরা কখন পালিয়ে চলে যেতাম,
রাইট?
হ্যাঁ জাকির ভাই, এত মুহূর্ত, এত কঠিন মুহূর্ত আসার পরেও যেখানে মাত্র গ্রহণ করা ব্যক্তিরা সেখানে পিছু পা হননি, আজকে আমরা কেন এত সুযোগ সুবিধা পাওয়ার পরও, এটাও তো একটা প্রশ্ন থেকে যায় জাকির ভাই, এত সুযোগ সুবিধা পাওয়ার পরও ইসলামের আহকাম থেকে দূরে।
আসলে হয়েছে, ঘর থেকে এই শিক্ষাটা আমাদেরকে খুবই কম দেয়া হয়। যদি আমাদের বড় যারা আছে, আমরা যাদেরকে ফলো করি, বাবা বলি, বড় ভাই বলি বা মা বলি, তাদের থেকে যদি একটা সাপোর্ট আমাদের জন্য আসতো, বলে যাই হোক না কেন কখনো মিথ্যা বলবে না, যাই হোক না কেন কখনো হারামের দিকে অগ্রসর হবে না, যাই হোক না কেন তোমরা কখনো খারাপ পথে অগ্রসর হবে না, মা বাবার পক্ষ থেকে প্রতিনিয়ত যদি এই বিষয়গুলো আমাদের উপরে একটা দিয়ে দেওয়া হতো না, একটা টার্গেট যেন তোমরা এই কাজের দিকে অগ্রসর হবে না, তবে আমরা কিন্তু ওই সঠিক পথটা পেয়ে যেতাম। এইটা না থাকার কারণে অনেক সময় দেখা যায় যার যার ইচ্ছা মতো সে সে পথগুলো বেছে নেয়, কেউ খারাপ দিক, কেউ ভালো দিক, কেউ মন্দ দিক, যার যেমন ইচ্ছা সে এটা বেছে নেয়। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যারা সৎ চক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারাই সাহাবি, আর তারা ইমান আনার পরেই এতটা মজবুত ছিলেন, কারো কথায় কখনো কান দিতেন না, এমন এমন অফার আসতো তাদের কাছে, বাদশা বানিয়ে দিবে, তাদেরকে লক্ষ কোটি দিরহাম দিবে, টাকা পয়সা দিবে, সম্পদশালী বানিয়ে দিবে, তাকে গোত্রের নেতা বানিয়ে দেওয়া হবে, তাকে সম্মানের স্থানে বসানো হবে, অনেক লোভ দেখাতো। তারপরেও সাহাবায়ে কেরাম শত কষ্ট হলেও ওই সকল অফারকে তারা গ্রহণ করতেন না, ওগুলো নিতেন না, অ্যাকসেপ্ট করতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের মধ্যেই তারা ডুবে থাকতেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে, তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যে সকল যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করতে পারেননি, লিয়াকত ভাই এ ব্যাপারে আসে, তিনি অংশগ্রহণ করতেন যে সকল যুদ্ধে, ওই সকল যুদ্ধের চাইতেও অনেকগুণ বেশি সম্পদ খরচ করতেন ওই যুদ্ধগুলোতে, যেটাতে সে অংশগ্রহণ করতে পারেন না। কেন করতেন? যাতে করে তার সহযোগিতার কারণে অন্য অন্য সেনা সৈন্যরা এটার মধ্যে অ্যাড হয় এবং সেটার কারণে মুসলমানদের বিজয় হয়। এভাবে করে তিনি ইসলামকে সামনে অগ্রসর করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতেন।
আসলে 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 দর্শকটাকে এটাই হচ্ছে ইশকে রাসূল, আল্লাহ পাক আমাদের সবাইকে এর তৌফিক দান করুক। বর্তমান সময় সময়ের জন্য, বর্তমান সমাজের জন্য, বর্তমান যে ট্রেন্ড চলছে এটার জন্য একটি খুব সুন্দর রেওয়ায়েত আমার মনে পড়ে গেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত হবে কিয়ামতে তার সাথে তার হাশর হবে। তো বর্তমান সময়ে আমরা দেখি কাকে মহব্বত করছি জাকির ভাই, বর্তমান সময়ে এমন এমন অমুসলিমদের মহব্বত আমরা পড়ে যাচ্ছি যে তার মহব্বতে পড়ে আমি আপন মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছি, তাকে আমি লাঞ্ছনা করছি, তাকে আমি অপমানিত করছি, এমন কি নিজের হাতে নিজের মুসলমান ভাইকে পর্যন্ত খুন করে ফেলছি। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে কাকে মহব্বতে পড়ে, কার মহব্বতে পড়ে আমি এই জিনিসটা করছি। আল্লাহ না করুক যদি তাদের সাথে আমার হাসর হয় তাহলে আমার অবস্থা কেমন হবে, আর এই হাসর তো তার সাথে হওয়া উচিত যিনি আমাকে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তো ওই হাসর কেমন, যে হাসরের মধ্যে নবী পাক আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করবে, তো ওনার সুপারিশ যদি আমরা পেতে চাই ওনার মহব্বতেই তো পড়তে হবে না।
হাদিসে পাকের মধ্যে রয়েছে না লিয়াকত ভাই, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে কোথাও বের হয়েছিল, ডান পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসার সত্যায়ন কাকে বলে, প্রমাণ কাকে বলে, আর যাকে আমি ভালোবাসি সেও বা আমার জন্য কি করছে এটা থেকে প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে হেসে বললেন, একদিন এভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা জান্নাতে বসবাস করব। সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বর্ণনা করলেন, ভালোবাসার সত্যায়ন, আমি কোন ব্যক্তিকে ভালোবাসি সে দুনিয়াতেই তার সুখ নামের ঠিকানাটা খুঁজতে পাগল হয়ে আছে, পৃথিবীতে, পৃথিবীতে না, যেখানে সুখের আশায় মানুষ কত ঘুরে, আখেরাতের কথা বলছি না, দুনিয়ার কথা বলছি আমি, পৃথিবীতে যে ব্যক্তি আমি যাকে অনুসরণ করি, যাকে আমি ভালোবাসি, সে একমাত্র সুখের জন্য নিজের ভাইকে খুন করতে চায়, নিজের পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, নিজের বন্ধুকে সে চিনে না, নিজের একটু ভালোর জন্য, নিজের সুখের জন্য, আর আমি নাকি এমন বেয়াকুফ, আমি ওই ব্যক্তির পিছনে ঘুরতেছি, আমি তাকে ভালোবাসার দাবিদার, আমি নিজেকে দাবি করছি তাকে আমি ভালোবাসি, যে পৃথিবীর ভালোবাসার জন্য মানুষকে শেষ করে দেয়। মানুষকে খুন করে দেয়। আরে ভালো তো ওই ব্যক্তিকে বাঁচতে হবে যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবে না, হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে আর বলবে এটা আমার উম্মতি। আসলেই ভালোবাসা মনে এক বিষয় না লিয়াকত ভাই? সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ান তারা কিন্তু এর এক জ্বলন্ত প্রমাণ আমাদের জন্য রেখে গিয়েছে। সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাআলার কথা বলি আর তালহা বিন ওবাইদুল্লাহ রদিয়াল্লাহ তাআলার যার কথাই বলি, আশারে মুবাশশারের কথা বলি আর সোনালী যুগের সেই সকল সত্তাদের কথা বলি, প্রতিটা ব্যক্তির জীবনীতে আপনি দেখেন যে ভালোবাসা কাকে ছিল আর কেমন ছিল। একটি ঘটনা একটা হাদিসে পাকের মধ্যে আমি পেয়েছি লিয়াকত ভাই, এজন্য আর হাদিসটি আমার এত পছন্দ, যখনই আমি নতুন কোনো ভাইকে পাই বা নতুন কোনো ব্যক্তিকে ইশকে রসুলের কথা শুনাই না, তো সর্বপ্রথম এই হাদিসটাই আমি তাকে শুনাই, ইশকে রসুল কেমন ছিল ওই সকল ব্যক্তিদের মধ্যে আর আমরা কোন দুনিয়াতে বসবাস করছি। এক ব্যক্তি ছিলেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন হায়াতে মোবারাকাতে ছিলেন লিয়াকত ভাই, তো প্রায় 10 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার 10 বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সে বসবাস করত কুফায়, আর আমার নবী পৃথিবী থেকে যাওয়ার পূর্বে অর্থাৎ ওফাত শরীফের 10 বছর পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 10 বছর পরে তার কাছে একটি চিঠি আসলো, ও চিঠির মধ্যে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মদিনায় যেতে বলেছেন, দাওয়াত দিয়েছেন তোমাকে সাক্ষাৎ করার জন্য, তোমাকে মদিনায় যেতে বলেছেন। যে কোনো কারণবশত ওই ব্যক্তি কুফা থেকে মদিনায় আসতে পারেননি, 10 বছর পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন কিন্তু সে আসতে পারেননি। আর এটাও আমরা জানি শরীয়তের হুকুম, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ইমানের দৃষ্টিতে স্বচক্ষে দেখতে না পারবে ততক্ষণ সাহাবী হবে না। হ্যাঁ, একটা পয়েন্ট কিন্তু এটা ইসলামের। 10 বছর পরে যখন তার কাছে চিঠি আসলো, সে মদিনার উদ্দেশ্যে রওনা হলো। এমন নসিব, এমন ভাগ্য, কি বলবো এখানে, আসলে তকদিরের কথা, এখানে ভাগ্যের কথা। যতই মদিনা মদিনা করি না কেন, যদি নসিবে লেখা না থাকে হয়তো বা কখনো জিয়ারতই হবে না। আবার লক্ষ কোটি টাকার মালিক মদিনার আশেপাশে বসবাস করে, হয়তো বা তাদেরও নসিব পায় না, হয়তো বাংলাদেশে বসে পৃথিবীর বিভিন্ন দেশে সফর করা হয়ে গেছে কিন্তু সেই মদিনাতে এখন পর্যন্ত তার যাওয়া হয়নি। আসলে ভাগ্যের একটা ব্যাপার। ওই ব্যক্তি 10 বছর পরে যখন চিঠি পেলো আমার নবীর পক্ষ থেকে আমার কাছে আসো, সে রওনা হয়েছে কুফা থেকে, মদিনায় পৌঁছিয়েছে। কখন জানেন লিয়াকত ভাই? কখন পৌঁছিয়েছে? সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে মাজার শরীফে রেখে মাটি হাত থেকে ঝাড়ছে, হাত পরিষ্কার করছে, ওই মুহূর্তে ওই সাহাবী এসে মদিনায় উপস্থিত হয়েছে আর জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন, আমি আমার নবীর সাথে দেখা করতে এসেছি। সাহাবা ইকরাম এমন ভাবে কান্না শুরু করে দিলেন, না কি বলবো তোমাকে, তোমাকে কি বলে সান্ত্বনা দিব, 10 বছর আগে তুমি ইসলাম গ্রহণ করেছো, হয়তোবা তোমার নসিবে ছিল না বা তুমি আসতে পারোনি, যে কোনো কারণবশত হোক না কেন, আর তুমি এক মুহূর্তের জন্য সাহাবি হওয়ার সেই সৌভাগ্য অর্জন করতে পারোনি। এক মুহূর্তে বলতে লিয়াকত ভাই, মাত্র মাজার শরীফে রেখে আমার নবীকে দাফন অর্থাৎ যেটা শরীয়তের হুকুম রয়েছে সেই কাজগুলো সেরে সাহাবে ইকরাম হাতের মাটি পরিষ্কার করছে, কয়েক মুহূর্ত আগেই যদি সে উপস্থিত হতো আর আমার নবীকে জিয়ারত করে নিত, তবে সাহাবি হওয়ার সেই সৌভাগ্য তার অর্জন হতো। তো সাহাবে ইকরামের কান্নার রোল পড়ে গেছে সেখানে, আর এটা তারা বারবার আমার মানে হয় এটা মনের মধ্যে, কেমন ভাগ্য তাদের ছিল, এক ব্যক্তি এক মুহূর্তের জন্য সাহাবি হতে পারলো না আর তাদের সামনে ওই ব্যক্তি চলে আসলো, মানে এটা ভাবলে আমার চোখ থেকে এমনি পানি চলে আসে। কেমন ছিল অবস্থা তখনকার, যে কেমন একটা অবস্থা ঘটেছিল মদিনাতে যে 10 বছর পরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করবে সেই সুযোগটা তার আর
আল্লাহ হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইশকে রসুল দ্বারা ধন্য করুক, আশিকে মদিনা হিসেবে কবুল করুক। তো দর্শক আসুন আমরা রমজান ভাই থেকে একটি কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ বিষয় সম্পর্কে আরো আমরা জানার চেষ্টা করব। জি
মগ্ন তা
থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে নবী 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 থাকে শুধু জপনে নবী 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 সাথে থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত আছে আল্লাহর রহমত প্রিয় নবী কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন হমি গুণগান আল্লাহ 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 প্রিয় নবী কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি
জাকির ভাই প্রায় তো অনুষ্ঠান সময় শেষের দিকে, তো ওনার আরো কিছু দিক সম্পর্কে আপনার থেকে জানতে চাইবো।
জি, তালহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন জ্ঞানী এবং সুপরামর্শদাতা ছিলেন ইসলামের জন্য। বলা হয় ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় তিনি ছিলেন উপদেষ্টা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আমলে তিনি ছিলেন উপদেষ্টা। দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে পরামর্শ গ্রহণ করতেন।
জি,
অর্থাৎ যে কোনো কাজে যে কোনো সময় পরামর্শের প্রয়োজন হলে তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন তিনি আপনার পরামর্শ নেওয়ার জন্য। আর তিনি খুবই ভালো পরামর্শদাতাও ছিলেন তালহা বিন ওবাইদুল্লাহ। এরপরে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন বাকি ছয়জন ছিলেন, এদের মধ্যে যখন গভর্নর বা আমিরুল মুমিনিন নির্ধারণ করা হয়েছিল, তো এর মধ্যে ধীরে ধীরে আর কি পর্যায়ক্রমে তো তার নামও এসেছিল, তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও এসেছিল। এরপরে তার একটা বড় গুণ ছিল দানশীলতা, যেটা দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমার যে বয়ান আসে সপ্তাহে, তার মধ্যে একটি বয়ান আছে তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা। তাকে ওই সমাজের মানুষ, ওই যুগের মানুষ তাকে দানশীল তালহা বলে ডাকতেন। কেমন দান! একবার ঘটনাক্রমে তার কাছে প্রায় 70,000 দিরহাম এসেছিল, আর তিনি এটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেলেন যে এত দিরহাম আমি কি করব,
যে
কি করব, যদি নিজের কাছে রাখি লোভ লালসায় পরে যাই কিনা, কি না কি হয়। পরের দিন, একদিন পরেই তিনি সকল সম্পদকে সৎকা করে দিলেন আল্লাহর রাস্তায়। এমন তার দান ছিল, আর তার দানের ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার প্রশংসা করেছেন সকল সাহাবা ইকরামের সামনে। আর হাদিসে মোবারকার মধ্যে তার দানের ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়। আর তার দানের কারণে প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন অনেকেই ঘর বাড়ি থেকে, সংসার থেকে, সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন। আর এই সকল মহান ব্যক্তিদের দান অনুদানের মাধ্যমে, তাদের সম্পদের মাধ্যমে ওই সকল ব্যক্তিরা ইসলামের মধ্যে স্থান নিয়েছে, অর্থাৎ তাদেরকে হেল্প করতেন, সহযোগিতা করতেন আর্থিকভাবে, খাবার দাবার দিয়ে, থাকার বাসস্থান দিয়ে, এভাবে করে। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একটি গুণ ছিল ইসলামের জন্য তিনি মন ভরে খরচ করতেন। যখনই কোনো আসতো সম্পদ তো তিনি খরচ করতেন। এখন আসেন শেষ পর্যায়ে, তার হায়াতে মোবারকা জিন্দেগি বলা হয়, 64 বছর তিনি হায়াতে মোবারকায় জিন্দা ছিলেন, অর্থাৎ পৃথিবীতে জীবিত ছিলেন। একটা ধর্মীয় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, আর শত্রুপক্ষের একটি তীর এসে তার পায়ের মধ্যে বিদ্ধ হয়। আর যখন তার পায়ের মধ্যে তীরটা বিদ্ধ হয়, তখন তার পা থেকে এত রক্তক্ষরণ হয়, কোনোভাবেই চেষ্টা করে তা বন্ধ করা যাচ্ছিল না। এরপরে তিনি কারো সাহায্যে হসপিটালে যাওয়ার জন্য রওনাও হলেন, হসপিটালে গিয়েও ছিলেন, কিন্তু রক্ত থামানো না যাওয়ার কারণে এরপরে তার 64 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন, অফাত গ্রহণ করেন। তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া সম্পদ এবং তার সন্তান, তার বংশধর যারাই ছিলেন, প্রতিটা ব্যক্তি এবং প্রতিটা সম্পদ ইসলামের কাজে পরবর্তীতে ব্যবহার হয়েছে। তার সন্তানরাও ইসলামের প্রতি ধাবিত ছিল এবং তার সম্পদগুলো তার সন্তানরা ইসলামের জন্য ব্যয় করেছেন, এবং তার প্রায় 25 জন সন্তান ছিল। তার আট ফ্যামিলিতে প্রায় 25 জন সন্তান ছিল, আর এরা সবাই দিন ইসলামের প্রতি ধাবিত ছিল এবং রেখে যাওয়া সকল সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় হয়েছে।
আসলে যাকে বলে এটাই হচ্ছে তরবিয়ত, না?
জি জি জি,
পরবর্তী প্রজন্মকে এটাই শিক্ষা দিয়ে যাওয়া, যে আল্লাহর রাস্তায়
শিক্ষা দেওয়া।
জি
জি জি,
তাহলে কিন্তু অনেক পিতা রেখে যায় অনেক সম্পত্তি, কিন্তু সবকিছু কিন্তু আল্লাহর রাস্তায় খরচ হয় না, সন্তানদেরকে ওই মাইন্ডও দিয়ে যাওয়া হয় না।
আর যদি ভুল ক্রমে আমার সন্তান এই সম্পদকে খারাপ পথে ব্যয় করে, হারাম পথে ব্যয় করে, বা মুসলমানদের ক্ষতি হয় এমন কাজে ব্যয় করে, তবে এর শাস্তি আমাকে ভোগ করতে হবে। না আমি সন্তানকে সঠিক পথ দেখাতে পারছি, না আমার সম্পদকে আমি সঠিক জায়গায় রাখতে পারছি। তো এই জন্য পৃথিবী থেকে যাওয়ার আগে আমাদেরকে যেতেই হবে, যাওয়ার আগে সন্তানের এই শিক্ষাটা যেন আমরা দিয়ে যাই, কোন পথে তারা চলবে, কোন পথে চললে জান্নাত পাবে, নাজাত পাবে, আমি তো আমার নিজের ভালোটা বুঝি, বিয়ে করবে আমি আমার নিজের ভালোটা বুঝি, কোন দিকে আমি যাব, কিভাবে আমার নাজাত হবে। যখন মানুষ অসুস্থ হয়ে যায়, বেশি অসুস্থ হয়ে যায় লিয়াকত ভাই, তখন কিন্তু নিজের ব্যাপারে নসিহত করে, নিজের ব্যাপারে বলে যায় কি আমাকে গোসল করাবে অমুক ব্যক্তি, আমাকে দাফন করার সময় জানাজা নামাজ পড়াবে অমুক ব্যক্তি, আমার কবরে নামবে অমুক ব্যক্তি। কাদেরকে বলা হয়? দিনদার দেখে দেখে, আলেমে দিন দেখে দেখে নিজের ব্যাপারে বলে যায়, আমার গোসল সে করাবে, আমার জানাজা সে পড়াবে, আমার কবরে সে নামবে। নিজের ভালোটা তো নিজে বুঝলাম, কিন্তু সন্তানের ভালোটা তো আমাকে বুঝতে হবে। আমার সন্তানকে আমি কোন পথ দেখাচ্ছি, কোন পথ রেখে যাচ্ছি তাদের জন্য।
এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দাও, একটা হচ্ছে আমার ভালোবাসা, একটা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা, আর তৃতীয় নম্বর হচ্ছে কোরআনে পাকের মহব্বত বা শিক্ষা। তো এই বিষয়গুলো যখন কোনো একজন পিতা তার সন্তানকে দিয়ে যাবে, কোনো টেনশনই আর করতে হবে না, না জাকির ভাই কোনো টেনশনই থাকবে না। আর ইনশাআল্লাহ ওই সন্তান যখন আশিকে রসুল, আশিকে আহলে বাইত এবং কোরআনে পাকের আশিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারও আপনিও টেনশন মুক্ত আর আপনাদের সন্তানের ভবিষ্যতও ইনশাআল্লাহ টেনশন মুক্ত হয়ে যাবে। আল্লাহ কারিম আমাদের সবাইকে নিজে এবং নিজের পরবর্তী প্রজন্মকে ইশকে মুস্তফার মধ্যে ডুব দেওয়ার সে তৌফিক দান করুক। আজকে এতটুকুই ইনশাআল্লাহ, পরবর্তী অনুষ্ঠানে অন্য একজন সাহাবীর ইশকে রসুল নিয়ে আমরা হাজির হব এবং আপনাদের সাথে থাকবো। তো আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।